14 نومبر 2019، ترجمان کابیر عارف بلّہ، شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب تامد برکاتہ، بادشاہ معاش کے استماع تو عظیم الشان اصلاح بیان، بیت الحق جامع مسجد ڈھالکا نگر ڈھاکہ، حضرت والا دامد برکاتہ۔ یہ سنت جیون بشیش کر نماز صحیح طریقار اوپر اتنت گروتوپورن بیان پیش کریں۔
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واذكر اسم ربك وتبتل إليه تبتيلا، رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا، صدق الله مولانا العظيم۔ وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده۔ وقال عليه الصلاة والسلام فيما يرضيه عن ربه تبارك وتعالى، هم القوم لا يشقى بهم جليسهم، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم۔ اللہ پاک جل جلال و منوال و مدر کے معاف کریں، اللہ تعالیٰ محبت معرفت ہمدر کے نصیب کریں، نور والا انتر ایبن زندگی اللہ تعالیٰ ہمدر شکل کے نصیب کریں، ایبن اکابر امتر راستہ اولیاء اکرام راستہ چلار اللہ ہمدر توفیق دن، صراط المستقیم ایر کامل ہدایت اللہ تعالیٰ ہمدر شکل کے نصیب کریں۔ پرتھمے ہمار بار بار خیال آستے چلو جے جے کوئی ایکٹا سنتر کتھا آلوچنا کرا، ایک تو یہ جے جکھن ہمرا نمازر سمے تکبیر تحریمات ہاتھ اٹھائی تو تکھن ہاتھر آنگل گلو سوابک رکھا چاہیے، نہ چھڑایا دیوا نہ ملایا دیوا، خیال تھاکبے ایٹا ہمادر سکلر، بشیشت کینو جانی এই অনেক তালবিল মে এগুলো শুনতে থাকে কিন্তু উল্টা নিশ্চিতভাবে করতে থাকে, সুন্নতের আমলগুলো শুনে এবং একদমই ঠিকঠাক মতো আগেরটাই উল্টাটাই করতে অভ্যস্ত হয়, কি গাফলতির জিন্দগি হয়তো কি জানে, আল্লাহ আমাদের এসলা করে দেন। এবং মসজিদগুলোতে যে মানুষ নামাজ পড়ে, মাশাআল্লাহ, নামাজের তৌফিক অনেক বড় কথা, আল্লাহর জন্যই তো ছুটে আসে মানুষগুলো নামাজের দিকে, কিন্তু অধিকাংশ মুসল্লির নামাজ সুন্নত তরিকা মোতাবেক হয় না, অধিকাংশ মানুষই সুন্নত তরিকার ব্যতিক্রমে করে তো নামাজ পড়তে থাকেন। নামাজ যখন দাঁড়ানো হয় দুই পা কেবলার দিকে সোজা থাকা চাই, দাঁড়ানো অবস্থায় কেবলা কেবলার দিকে দোনো পা দোনো পায়ের আঙ্গুল সোজা থাকা চাই, এবং ডান দিক বাঁকায় থাকা বাম দিক বাঁকায় থাকা দুই পা এমনটা যাতে না হয়, পা সোজা কেবলার দিকে থাকবে। কিন্তু বহু আলেম মানুষ, মুফতি সাহেব এমনকি শেখুল হাদিস, পুরানা পুরানা ইমাম সাহেব, খতিব সাহেব, যখন নামাজে দাঁড়ান তো দেখা যায় যে সে পা ডান দিকে বাম দিকে, মানে পা সোজা হয় না, সোজা করে দাঁড়ানোর অভ্যাস নাই, অনেকেই মুখস্থ দাঁড়ানোর অভ্যাস হয়ে গেছে, বয়স 60 হ্যাঁ 70, কিন্তু নামাজে দাঁড়ানো হয় ওই মুখস্থভাবে, আমি দাঁড়াইছি খেয়াল করলাম যে আমার পা সোজা, খেয়ালে পা সোজা হয় না, বরং চোখ দিয়ে দেখে সোজা করলে তখন সোজা হয়, অনেকে এমনি সোজা হয়ে দাঁড়ায় মনে করে যে আমার পা সোজা, খেয়াল করে যে আমি তো সোজা করছি, এইরকম খেয়াল করে সোজা করলে পা সোজা হয় না, পা সোজা করতে হয় চোখ দিয়ে দেখে যে সোজা হলো কি না। আর এখানে পা সোজা করার ব্যাপারে একটা বিষয় খেয়াল রাখলে ভালো হবে, সেটা হলো যে পায়ের মেজাজই হলো যে পায়ের মাথাটা ডান দিক বাম দিক একটু বাঁকায় থাকা, দাঁড়ায় থাকলেও ডান দিক বাম দিকে একটু বাঁকায় থাকে পা, হাঁটতে সময়ও এরকম সোজা করে হাঁটলে হাঁটা যায় না, পা দুইটা যদি কেউ সোজা করে হাঁটতে চেষ্টা করে অ্যাক্সিডেন্ট করবে, পা হাঁটতে সময় পা দুইটা পায়ের পাতা ডান দিক বাম দিক মাথাটা একটু থাকে বাঁকা, তারপরে হাঁটার জন্য সেটা সহজ হয়। তো যেহেতু মানুষ অভ্যস্তই হলো দাঁড়াইলেও পা বাঁকায় থাকা, পায়ের দুই পাতা ডানে বামে বাঁকায় থাকা, হাঁটতে সময়ও তা, এজন্য যখন নামাজে দাঁড়ায় তো আমি দাঁড়াইছি এবং সোজা করছি, তারপরও ওই বাঁকাই থেকে যায় কিছুটা, এজন্য নিজে দেখে নেওয়া চাই যে আমার পা সোজা হলো কি না, কথা খেয়াল করছেন? আমরা করবো এটা ইনশাআল্লাহ তাআলা। বড় আফসোসের বিষয় যে যে সাধারণ মুসল্লি যারা, সাধারণ মানুষ, তারা শরীয়তের হুকুম আকাম সম্পর্কে এতটা জানেন না, অনেকে এতটা তালিম তরবিয়ত পান নাই, কিন্তু মাদ্রাসার তালবিলদের কি হলো, মাদ্রাসাগুলির মধ্যে দেখা গেল, দেখা যাবে যে সব মাদ্রাসা, প্রায় মাদ্রাসাতে যেখানে মাদ্রাসার উলামায়ে কেরাম বিশেষভাবে তরবিয়ত না করেন, এহতেমাম না করেন, নিগরানি না করেন, তো যারা নিগরানি করেন মাশাআল্লাহ সেখানে এরকম পরিবর্তনও দেখা যাইতেছে, আর যেখানে এগুলোর আলোচনা হচ্ছে না এবং নিগরানি নাই অথবা নিগরানি বেশি নাই, সেখানে দেখা যায় যে ছেলেরা নিঃসন্দেহে ভুল করে। সেদিন আমি ওখানে আরাকুলে আমাদের জামিয়াতে এই বিষয়ে কথা বললাম তালবিলদের সামনে, পরে যখন নামাজে গেলাম তো দেখলাম যে সেজদা করতেছে তো হাতের আঙ্গুল ছড়ানো, আমার একদম পাশে লাগালাগে যে তালবিলম উপরের জমাতের যে নামাজের সেজদা করতেছে, প্রতিটি সেজদা করতেছে তো হাতের আঙ্গুল ছড়ানো, এইভাবে ছড়ানো, সেজদার হালতে আঙ্গুল ছড়ানো থাকবে না মিলানো থাকবে, খেয়াল থাকবে এটা? যখন সেজদা করব সেজদার হালতে দুই হাতের আঙ্গুল মিলায় রাখা, এটা সুন্নত তরিকা, করবো এটা ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান করে। তো তাকবীর তাহরিমার সময় আঙ্গুল স্বাভাবিক থাকবে, এইভাবে ছড়ায় দেওয়া না, আবার মিলায় দেওয়াও না, স্বাভাবিক রাখা। আর আত্তাহিয়াত যখন পড়ব তো আত্তাহিয়াতের সময় আঙ্গুল কোথায় থাকবে? হ্যাঁ, আঙ্গুল হাঁটুর উপর থাকবে না, নাকি হাঁটুর থেকে নিচের দিকে ঝুকানো থাকবে? হ্যাঁ, গতকাল এক মুফতি সাহেব, দারুল ইফতার বিশিষ্ট মুফতি সাহেবের সঙ্গে নামাজ আদায় করলাম, আমার পাশেই মুফতি সাহেব বসা, কিন্তু দেখলাম যে তার আঙ্গুল সে হাঁটুর থেকে নিচে নেমে গেছে, ক্যাবলার দিকে যে সোজা থাকা সেটা হয়নি, কেন? কোনো তরবিয়ত হয়নি, খালি এলমি বহস মুখস্থ করার দ্বারা আমল পয়দা হয় না, তাই না? নিজে এহতেমাম করতে হয়, আমার আমল যাতে সুন্নত মোতাবেক হয়, আমল যাতে আহকাম শরীয়ত মোতাবেক হয়। আমরাও তো মাদ্রাসায় পড়াশোনা করছিলাম এবং খুব মেহনত করে পড়াশোনা করার তৌফিক হয়েছে, তো কিতাব কিতাবের জায়গায় এবং সেগুলো পরীক্ষায় পাশ করা হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু আমলের মধ্যে সেটা আসে না ততক্ষণ পর্যন্ত কোনো মুরব্বীর নিগরানি না হয়, তাই না? মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহি বাংলাদেশেও তো মানলেন, বিরাট বড় বড় আলেম মানুষ, সে দেখা গেল তার উজুই এখন ঠিক হয়নি, এখনও তার উজুটাই ঠিক হয়নি, এবং দেখা গেল আজান একামত অধিকাংশ লোকেরটাই ঠিক হচ্ছে না। দাতার মোতায়েম সাহেব হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি জায়গায় জায়গায় ওনাকে আমি নিজে শুনছি বলতে যে বুখারী শরীফ পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেলাম আর এই লোকটার কাছে মুরিদ হলাম, আর উনি আমারে বললেন যে আলহামদুল সুরা পড়ো, পড়লাম কত সাত জায়গায় আমার ভুল ধরছেন, উনি এটা বললে খুব মজা পান, জায়গায় জায়গায় উনি এটা বলে বলে খুব মজা নিতেন যে আমার এই লোকটা সাত জায়গায় ভুল ধরলো, কেমন মানুষটা। তো এই সকল বড় বড় আলেমরা এক আল্লাহওয়ালার হাতে নিজেকে ন্যস্ত করছেন নিজের জিন্দগিটা গড়ার জন্য। হ্যাঁ, বড় আফসোসের বিষয়, আমাদের তো উজুও ঠিক হয় না, নামাজও ঠিক হয় না, হ্যাঁ, এবং আজান একামতও ঠিক নেই, নামাজের সুরা কেরাতগুলোও ঠিক নেই, মাদ্রাসাগুলোর ভিতরে খোঁজ দিলে দেখা যায় অনেক তালবিলম তাদের কেরাত সহি না, মায়াজুজ বিহি সলাত তো অধিকাংশের, কারো কারো কেরাত নামাজ সহি হবে না, এরকম অবস্থা কি হলো? অনেক শিক্ষকও এরকম আছেন যাদের কেরাত উন্নত মানের না, আমি এখন তো নাম তো বলবো না, হযরত জাতেওয়ারি মুতাম সাহেবের পরিচালিত মাদ্রাসাতুল আবরার তখন নাম ছিল মাতুয়াইল মাদ্রাসা, তো সেটা পরে বোধ হয় জামিয়াতুল আবরার নাম হয়ে গেছে। ওখানে বাংলাদেশের বড় বড় কয়েকজন আলেম মানুষ তো তারা একসাথে বসছেন, শাহ হারদুইর সকলে মুরিদ। তো বাংলাদেশের শীর্ষস্থানীয় এক মুফতি সাহেব শাহ হারদুইর অত্যন্ত খাস, তো তিনি বললেন, হযরত আমি একটু তেলাওয়াত কোরআন শরীফ থেকে কোনো এক জায়গায় তেলাওয়াত শুনাইতে চাই। তিনি আবার দারুল দেওবন্দে সেই হযরত মাদানির যুগে, হযরত মাদানির সাগরে তিনি, তো সেই সময় উনি ওখানে কেরাত পড়ছেন, হ্যাঁ না, এলমে কেরাত সেখানে পড়ে আসছেন, তো তিনি কেরাত শোনাবেন। হযরত হারদুই বললেন, হ্যাঁ তো শুনান, মুফতি সাহেব শুনান, শুনাইছেন। তো সেখানে আরও বড় আলেমরা ছিলেন, সব বড় বড় একদম শীর্ষ লেভেলের আলেম, তো একসাথে কয়েকজন তারা, হ্যাঁ আপনিও তো মুহতামিম এক জায়গায়, আপনিও শুনান। তো যারা শোনানোর জন্য প্রস্তুত ছিলেন না তাদের থেকেও তাদেরকেও বলে ওই হযরত শুনতেছিলেন। তো আর একজন তো যিনি মানে প্রশিক্ষক দাওয়াতুল হকের পক্ষ থেকে, যিনি প্রশিক্ষক জায়গায় জায়গায় ট্রেনিং দেন এবং সকলের কেরাত ঠিক করেন, ওনারও বলছেন আপনিও পড়েন। উনি ওই শুরু করছেন যেটা পড়তে বলছেন ওইটাই বলতেছেন, যে ইজা সামাউন ফাতারাত ওয়াইজা শামসু কুবিরাত। দুই সুরারে এমন ভাবে পেঁচায় ফেলছে আমরা সব হয়রান হয়ে গেছি। উনি যতই চেষ্টা করেন পেঁচ আরো বাড়ে, মানে হযরতের ভয় এবং রোগে কোনো ঠিক ঠিকানা নাই। পরে হযরত মাথা নিচু করে বসে আছেন যে এ পড়ছে তো বিপদে, আর ওদিকে তাকালে বিপদ আরো বাড়বে। হযরত চুপ করে নিচের দিকে তাকায় আছেন, ওই লোক কতক্ষণ উল্টা উল্টি পেঁচাপেচি করে পরে নিজেই থেমে গেছে। হযরত একটু চুপ থাকে আর একজনকে বলেন, হ্যাঁ আপ বি শুনাই। এই তো এত বড় বড় মানুষ কি বলবো, এনারা সবাই শুনাইলেন। তো তার মধ্যে এক আলেম তো এত বড় বাংলাদেশের কোনো বিখ্যাত এক জামিয়ার মুহতামিম শেখুল হাদিস হযরত দুই নুরির সাগেদ, তো তিনিও শুনাইছেন, এবং সে 8-10-20 মাইল দূর থেকে তার পিছনে জুমা পড়ার জন্য লোকজন আসেন, তিনিও শুনাইছেন। আমরাও সেই হুজুরের কেরাতের ভক্ত, ওনারও ভক্ত কেরাতেরও ভক্ত। একবার উনি এশার নামাজে শুরু করছেন সুরায় তোহা, ওই বড় আলেম, আসলেই তার কেরাত তো অনেক উন্নত এবং সুন্দর, দারুণ মানে হৃদয়গ্রাহী দিলকাশ। তো হুজুর শুরু করছেন এশার নামাজে সুরায় তোহা, আল্লাহরই এত মজা, এত মধুর, এত সুমধুর, আমি খালি মনে মনে ভাবতেছিলাম আল্লাহ উনি সুরাটা যাতে পুরাটা পড়ে ফেলেন, আল্লাহ যাতে উনি না থামেন। উনি অনেক দূর পড়ে পড়ছেনই, কিন্তু পরে তো এসা তো ফজর তো না, পরে যাই হোক পড়ে এক জায়গায় গিয়ে থামছেন। আমার খুব কষ্ট হলো, উফু কেন থামলেন। তো নামাজের পরে হুজুরের কামরায় গিয়ে বসলাম, তো কথাবার্তা হলো, হুজুর বহুত মহব্বত করেন। পরে বললাম, হুজুর আজকে মন চাইছিল যে আজকে সুরা যাতে শেষ না করে আপনি না থামেন, আমারও মন চাইছিল পুরাটা পড়ে ফেলি, কিন্তু মুসল্লিদের কষ্ট হবে সেই কারণে আমি থামছি। এত বড় মানুষ, ওনারা কেরাত পড়ছেন শাহ হারদুইর কাছে। শাহ হারদুই কি মানুষ ছিলেন, আরামসে তিনি বললেন যে হ্যাঁ ভাই পাঁচ ভর কি সব কি তো হ্যায় লেকিন আলা দর্জি কি কিসি কি নেই, সবাই পাঁচ নম্বর পাইবা মিয়া যে তেলাওয়াত করছো, কিন্তু আলা দরজার তোমাদের কারো তেলাওয়াত না। সবাই জিম দিয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে, তাই না? তো এই মানুষটাকে দেখছিলাম কোরআনে পাকের তাসি, কোরআনে পাক শুদ্ধ করা এবং আরও উন্নত এটা করার জন্য হযরত বেচাইন বেকারার থাকতেন, বড় বড় আলেম মুফতি শেখুল হাদিসের কেরাত শুনতেন। এবং সে শাহ হারদুইর কি এটা হারদুই আসাবুল মাদার, সেখানে যারা যাইতো আর কি বাংলাদেশ থেকে সারা দুনিয়া থেকে সকলকে, ওই যে নুরানি ছাত্র যে আছে না বাচ্চা যেগুলি পোলাপান, এই নুরানির বাচ্চাদের সঙ্গে এক কাতারে বসাই দিতেন, ওখানে বসে বসে পড়া লাগতো, এবং মস্ক করতে হইতো বাচ্চাদের কাছে, ছোট ছোট বাবুদের কাছে মশগুল করা লাগতো। একবার মাওলানা হেফজুর রহমান সাহেব শুনে দিয়েছিলেন যে ওনাকে মুফতি মনসুরুল হক সাহেবকে কারি কি জানি কারি রহমতুল্লাহ সাহেব নূরানজি যে কারি রহমতুল্লাহ সাহেব ওনাদের সকলকে দিছেন এক জায়গাতে পড়ার জন্য। তো ওনারা সবাই মিল্লা খুব মশগুল করতেছেন। মাওলানা হেফজুর রহমান সাহেব বলেন যে কি মশগুল যে আমরা করতেছিলাম আল্লাহরে, খুব মশগুল করলাম। পরে এখন ওই পড়া শেষ করলে পরে পরীক্ষা দিতে হয় আবার এক হুজুরের কাছে। তো পরীক্ষা কার কাছে কোনটা পড়লো, নাম লেখা থাকে অমুক হুজুরের কাছে। তো ছোট বাবুরা বলতেছে যাইয়ে ফোলা কারি সাহেবকে পাস আর ইয়াদ আলীকে আইয়ে। এটা মাওলানা হেফজুর রহমান সাহেব শুনেছেন আমাদেরকে যে যান ওখানে ওই কারি সাহেবের কাছে আপনার পরীক্ষা পড়ছে যান, আবার ইয়াদা মানে ইয়াদার নির্দেশ জারি হবে আবার গিয়ে আসেন ফের দোবারা ভর্তি হওয়ার জন্য। গেলেন ওনারা পরে আবার ওই এদার নির্দেশ হলো যাও আরো বড় গিয়ে। আরে ভাই, তো মাওলানা হেফজুর রহমান সাহেব শুনেছিলেন এক বড় আলেম যিনি বাংলাদেশে হাজার হাজার জায়গাতে মাদ্রাসায় কোরআনে পাকের অনেক বড় মাপের প্রশিক্ষক, উনি ওখানে পরীক্ষা দিয়ে ফেল করছেন। পরে উনি খুব নারাজ হয়েছেন, ওনার নাম তো বলা যাবে না, উনি খুব নারাজ হয়েছেন যে আমি থাকবো না, আমি চলে যাবো বাংলাদেশ। পরে মাওলানা হেফজুর রহমান সাহেব ওনারা বুঝে শুনে আছে যায়েন না এটা ভালো হবে না, থাকেন আল্লাহ ভরসা পরের বারে পাস করবেন। সেই মাওলানার সেই কারি সাহেবের নাম যদি শুনতেন আপনারা কি করতেন আল্লাহ পাক জানে, যে ভাই আমাদের তাহলে উপায় কি? আশ্চর্য ঘটনা সেটা একদম। ওনারা নিজেরা হতবাক হয়েছেন, মাওলানা হেফজুর রহমান সাহেব যে বলেন যে আমরা আশ্চর্য যে উনি কিভাবে ফেল করলেন। উনি বলেন যে আমি এত মানুষের কোরআন শরীফ সহি করলাম আর আমি ফেল, মানে কি আমি এখানে আর থাকবো না, আমি চলে যাব। আর বয়সও হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা রহম করেন। তো এটা শোনানোর উদ্দেশ্য হলো যে শাহ হারদুই রহমতুল্লাহ আলাইহির কোরআনে পাকের তাসিহের এক বিস্ময়কর ইহতিমাম ছিল, কোরআনে পাকের এমন আজমত ছিল হযরতের মধ্যে। হ্যাঁ, এজন্য কোরআনে পাক সই করার জন্য আমরা চেষ্টা করি, ফিকির করি। অনেকে একটু বয়স হয়ে গেছে, মোহতাম হয়ে গেছেন বা শাইখুল হাদিস বা দারুল ইফতার প্রধান হয়ে গেছেন, সেজন্য কি কোরআন শরীফ আর উন্নত করা যাবে না, আর উন্নত করা লাগবে না? যেখানে করা যায় সেটা করব আমরা। এবং এই আমার শেখ হযরত মাওলানা শাহ আব্রল আর বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শাহ হারদুই নিজে বিরাট সম্মেলনে মাজমার মধ্যে হযরত নিজে শুনেছেন যে হাকিম সাহেব একজন বড় শেখ, হযরত বলেন একজন বড় শেখ এবং তার কাছে মানুষ আল্লাহর মহব্বতের সবক পড়েন। ইনি যখন গেছেন হারদুইতে তা আমার নূরানি মক্তবের ছেলেদের পাশে সেখানে বসে বসে ওনারও পড়তে হয়েছে। তবে শাহ হারদুই এতটুকু রেয়াত করছেন ওনার হযরতের, হযরতের কাছে লোক পাঠাইছেন কামরাতে যে ওনারও তো তাসি করতে হবে, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করো যে যে তাসি করাবে তালবেলেম, সে তালবেলেম ওনার কামরায় আসতে বললে তো ওনার কামরায় এসে তাসি করায় দিয়ে যাবে, আর যদি উনি চান তো মক্তবের সে ছেলেদের পাশে বসেও কোরআনে পাক তাসি করতে পারেন। তো হযরতের কাছে লোক পাঠাইছেন, হযরতওয়ালা বলছেন আমি কামরায় আসতে হবে না, আমি ওখানে গিয়ে তাসি করব। এটা ছিল একটা কঠিন ইমতিহান, কঠিন পরীক্ষা, যে আমি এইখানে বসে আমার তাসি করা লাগবে না, আমি বসে থাকবো এজাজ ও একরামের সাথে আমাকে পড়াবেন না, আমি তালবেলম হয়ে পড়তে চাই। হযরত ওখানে এই বাচ্চাদের সঙ্গে গিয়ে ওখানে তাদের কাছে কোরআনে পাক মশগুল করছেন। তো হযরত পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট ডিভিশন পাইছেন, ফার্স্ট ডিভিশন ফার্স্ট। তো সাহার দুই এটা শুনে তখন জোশ এসে বলতেছিলেন হি চুনি শেখে গাদায় কোবকু ইশক আহমদ লাউ বালি ফাত্তাকু। হ্যাঁ, এই কথা বয়ানের ভিতরে বলছেন হযরত যে আল্লাহর মহব্বত তাকে এতটা নত বানায় দিছে, আল্লাহর জন্য তারা এতটা বিনয় হয়েছেন, মাথা নত করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। তো সেজদা যখন আমরা সেজদা যাব তো হাত মিলানো থাকবে, হাতের আঙ্গুলগুলো মিলানো থাকবে, আঙ্গুল ছড়ানো থাকবে না। বড় আফসোস এগুলো খেয়ালই করা হয় না। কিছু লোক আমাদের অবস্থা ওয়াজ করার মেজাজ হয়ে গেছে, খালি ওয়াজ করি আমরা, খালি ওয়াজ, নিজের আমলকে দুরুস্ত করা এটার ফিকির আমাদের মধ্যে একদম কম। হ্যাঁ, আত্তাহিয়াত যখন পড়ব তখন হাতের আঙ্গুল কিভাবে থাকবে, ছড়ানো না মিলানো না স্বাভাবিক? স্বাভাবিক থাকবে, আঙ্গুলগুলো ইচ্ছা করে ছড়ায় না দেওয়া, মিলায় না ফেলা, বরং স্বাভাবিক রাখা, কিন্তু আঙ্গুল ক্যাবলার দিকে সোজা থাকবে, নিচের দিকে ঝুঁকে থাকবে না, এটা খেয়াল রাখি। কিন্তু অনেক লোকেরই আঙ্গুল নিচের দিকে ঝুঁকে থাকে, এজন্য সতর্ক থাকতে হবে আমার আঙ্গুল যাতে নিচে ঝুঁকে না যায়, হাঁটুর দিকে ঝুঁকে না যায়, বরং এই রানের শেষ প্রান্তে হাঁটুর উপরে এখানে আঙ্গুল ক্যাবলার দিকে যাতে সোজা থাকে। ঠিক আছে না? আরেকটা বিষয় সেটা হলো যে আমরা এই আত্তাহিয়াত পড়ার সময় আশাদুয়াল্লাহ বলার সময় আঙ্গুল উঠাই না, আশাদুয়াল্লাহ বলার সময় আঙ্গুল উঠানো, এখানে কাজ কয়েকটা, লা বলতে সময় একদিকে আঙ্গুল উঠানো, আরেকদিকে দুই আঙ্গুলের মাথায় মিলানো, মাথায় মাথায় মিলানো, এই দুই আঙ্গুল না, এই দুই আঙ্গুলের মাথা, এটার নাম কি কি আঙ্গুল, এটা বৃদ্ধাঙ্গুল, আর এটা মধ্যমা, এই বৃদ্ধাঙ্গুল আর মধ্যমা এই দুইটার মাথা মিলানো, আর এই যে এটার নাম কি শাহাদত আঙ্গুল, সেটাকে উঠানো। কিন্তু কতটুকু উঠানো, অনেকে একদম এরকম করে, আরে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আঙ্গুলকে এত উঁচু করা আসমানের দিকে উঠা যায় এটা মাকরু, এমনটা করার চাই না, কিছুটা উঠানো। হ্যাঁ, যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না তো, লা ইলাহা বলতে বলতে উঠানো, আর ইল্লাল্লাহ বলার সময় নামানো। কিন্তু এখানে যে ফোকাহায়ে কালাম লিখছেন ইয়াখরিজু, মানে ঝুঁকাইয়া দেওয়া আঙ্গুলটাকে নিচের দিকে ঝুঁকাইয়া দেওয়া, কিন্তু ইয়াজাউ মানে ইয়াখফিজু, যে আঙ্গুলকে একদম এখানে নিচে রাইখা দেওয়া না, কথা বুঝেন না, এই আঙ্গুলকে নিচে নামায়া একদম নিচে রাখা এরকম না, বরং এইভাবে ঝুঁকাইয়া রাখা, কথা বুঝছেন, এমালা যেটাকে বলে ইউমিলু, হ্যাঁ ইয়াজাউ মানে ইউমিলু ইয়াখফিজু, যে নিচের দিকে ঝুঁকাইয়া দেওয়া, একদম নিচে রাখা এটা না, কথা বুঝতেছেন? এই আঙ্গুলটাকে উঠানোর পরে একদম খাড়া করে ফেলা না, কিছুটা উঠানো, উঠানোর পরে আবার ঝুঁকাইয়া দেওয়া, বস এখানে এইভাবে ঝুঁকে পড়ে থাকবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? আপনারা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নত মোতাবেক আমলের তৌফিক দান করেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো দাঁড়ানোর সময় পা সোজা রাখি, আর এই আঙ্গুলের বিষয়গুলো, আর চোখ দুইটা কোথায় রাখবে এটা হলো বিষয়। যখন দাঁড়ানো অবস্থায় থাকি তখন চোখ থাকবে কোথায়? চোখের দৃষ্টি সিজদার জায়গাতে থাকবে, আর যখন রুকু করি তখন দৃষ্টি কোথায় থাকবে? দুই পায়ের পাতার উপরে অথবা দুই পায়ের মধ্যখানে, যেটা করে না। কিন্তু দেখা গেছে আমল করতে গিয়া সহজ হলো দুই পায়ের মাঝখানে নজর রাখা, কি কথা বুঝেন নাই? এখন ফোকাহায়ে কেরাম লিখছেন দুই পায়ের পাতার উপরে নজর রাখা, তো সেটা করতে গেলে পা তো দুইটা, এইভাবে নজর রাখেন মুজাহাদার সাথে যদি রাখতে চান তো ঠিক আছে, আর যদি সহজটা করেন তো দুই পায়ের মাঝখানে নজর রাখা, তো এটা সহজ হয় বেশি, এটা করি। কিন্তু আশ্চর্য হলো কেউ ওই জায়গায় নজর রাখে, যেখানে রুকু করলো মাথা যে পর্যন্ত ওই বরাবর নিচের দিকে নজর রাখে, পাতার দিকে না, তো এটা তো সুন্নত মোতাবেক হলো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, এবং এই বিষয়গুলো যেগুলো আমরা শুনলাম তো নিজেরা আপসে মুজাকারা করি, এক ভাই আরেক ভাইকে এজাজ ও একরামের সাথে এগুলো এই তার পৌঁছানোর জন্য ফিকির করি, কিন্তু আবার এমন না যে জোর জবরদস্তি করি, কারণ সেই ভাই আমার থেকে এই বিষয়টা নেওয়ার জন্য প্রস্তুত কি না সেটাও দেখা চাই। অনেক সময় অনেকে নারাজ হয়ে যান বেশি কিছু বললে। আমাদের দাওয়াতুল হকতে এক মানুষ, উনি ওই এরকম করেন যে মানুষের পা সোজা করতে গিয়ে উনি হাত দেন পায়ে, পা সোজা করেন, কি কথা বুঝেন নাই? উনি বয়স্ক মানুষ, বড় আলেম মানুষ, তো মানুষ ওনার এই বিষয়টাকে রেয়ায়াত করে, হুজুরে এরকম করছেন, আচ্ছা ঠিক আছে। কিন্তু এই দেখা দেখি আর এক জোয়ান আলেম, উনি এরকম একজনের পায়ে হাত দিয়া ইংরেজি শিক্ষিত লোকের পায়ে হাত দিয়ে পা সোজা করতে লইছেন আর উনি খেপে গেছেন, হ্যাঁ আপনি আলেম মানুষ আপনি আমার পায়ে হাত দিবেন কেন, এরকম করলেন কেন, উনি আনিজি ফিল করছেন। এজন্য দিনের কাজ করার জন্য অনেক জ্ঞান দরকার, অনেক বুঝ দরকার। হ্যাঁ দেখা দেখি করা, এটা উনি বড় মানুষ মুরব্বী মানুষ একজনের ব্যাপারে করছেন তো সেটা ওই ভাই মেনে নিছে, কিন্তু এটা সকলেই এরকম না করা। পায়ে হাত দেওয়ার কোনো দরকার নাই, পায়ে হাত দেওয়ার কোনো হুকুম তো নেই শরীয়তে, এমনিই বলা যে হ্যাঁ আপনার পা আরেকটু সোজা করতে হবে, আরেকটু এদিকে আনতে হবে, তখন হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমার ভাই সময়টা এখন বড় নাজুক, হ্যাঁ চতুর্দিকে বড় পেরেশানির সময়, বড় বেশি পেরেশানির সময়। আল্লাহর কসম হক এবং হেদায়তের উপর টিকে থাকার রাস্তা শুধু একটা, সেটা হলো আকাবির দ্বীনের তাহকিকাতের উপরে চলা, আকাবির দ্বীনের তালিমাতের উপরে চলা। যেমন এর মধ্যে একটা বিষয় বর্তমান সময়ে ছবি তোলা, যে ডিজিটাল ছবি জায়েজ, কেউ কেউ এটা বলার কারণে কি যে ডিজিটাল ছবি কে জানে, এখন ছবি ব্যাপকভাবে তোলা শুরু হয়ে গেছে, সকলের মোবাইলে ছবি আর ছবি, এমনকি মসজিদের মধ্যে ছবি তোলা হচ্ছে, মসজিদের মধ্যে ভিডিও চলতেছে, মাদ্রাসাগুলো তো চলতেই আছে, অসংখ্য মাদ্রাসা যে যেখানে বার্ষিক মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, সম্মেলন হচ্ছে, তো একদম অনেকগুলো সেখানে ভিডিও মেশিন লাগানো, এটা কোন সুন্নত তরিকা জারি হলো? হ্যাঁ নিঃসন্দেহে এটা ভয়ঙ্কর বিচ্যুতি, কঠিন এক বিচ্যুতি। হ্যাঁ এটা কি জজবায় আখেরাতের থেকে করা হয়, আল্লাহকে রাজি করার জজবা থেকে করা হয়, আকাবের দিনের তালিম তরবিয়তের অনুসরণের দৃষ্টিতে করা হয়? এটা শুধুই কেবল নিজেদের একটা আজাদ মেজাজি, হ্যাঁ নিজেদের একটা খেয়ালের অনুসরণ, নিজের একটা জজবার অনুসরণ। জজবার অনুসরণ তো দিন না, আহকামে শরীয়তের অনুসরণের নাম দিন। 1500 বছর পর্যন্ত যে ছবি না জায়েজ ছিল, সেটা একসঙ্গে একদম দুনিয়াবিপি জায়েজ হওয়ার এরকম শক্তিশালী দলিল কি? এক মাওলানা সাহেবের যিনি এটাকে জায়েজ বলছেন তার কিতাব পড়ে দেখলাম যে জায়েজের দলিল কি, কোনো একটা দলিলও সেখানে নেই, একটা বৈজ্ঞানিক ধারণা ওখানে উল্লেখ করা হয়েছে, একটা বৈজ্ঞানিক ধারণা মাত্র উল্লেখ করা হয়েছে। বৈজ্ঞানিক ধারণার উল্লেখ করে ওটার উপর থেকে একটা শরীয়তের হুকুমকে এভাবে মোতাফারে করা, এটা কিভাবে ঠিক হইতে পারে? যেখানে যেখানে নুসুসের মধ্যে ছবি তোলার ব্যাপারে তো কঠিন কঠিন কথা আছে, যে কঠিন শাস্তি যাদের উপর হবে তাদের মধ্যে এক ব্যক্তি হলো যে যে ছবি তোলে। এবং রসুল সাল্লাহ আলাইসালাম এটাও বলছেন কাল কেয়ামত আল্লাহ পাক বলবেন যে তো এটা বানাইছো যখন, এর ভিতরে রুহ দেওয়া কেন, রুহ দিয়া দেখো আমাকে, এটা কত বড় ভয়ঙ্কর কথা, তার মানে আল্লাহ এত কঠিন নারাজ হবেন। তো সেই বিষয়টার ব্যাপারে এত অসতর্কতা, এত অসাবধানতা, এটা কিভাবে হইতে পারে? আমার ভাইয়েরা এই এক্সিডেন্ট হচ্ছে এই কারণে আকাবের উম্মতের তাহকিকাতের বাইরে কদম রাখছি আমরা। যদি আমাদের আকাবের উম্মতের তাহকিকাতের উপরে অটল থাকার বিষয়টা হইতো, এই এক্সিডেন্টটা হইতো না। যারা এইসব করতেছেন কবে তারা ফিরে আসবেন, কবে তারা এর থেকে তওবা করবেন, উম্মতের বহু উলামা একরাম সেজন্য অপেক্ষা করতেছেন। নিঃসন্দেহে এটা মারাত্মক পদস্খলন এবং মারাত্মক ধরনের একটা ক্ষতি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আকাবের উম্মতের রাস্তার উপরে চলা আমাদের কর্তব্য। হ্যাঁ মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়ে, জিনসে হোকে তেরে দিওয়ানে গায়ে, ল উঠায় জিতরে ফরজানে গায়ে, তাব মঞ্জিল সিরিফ দিওয়ানে গায়ে। আহা কি আশ্চর্য, কি জমানা ছিল যে কোরআন সুন্নার নূর এবং আকাবের উম্মতের কোরআন সুন্না ভিত্তিক তাহকিক এর বাইরে আমাদের বুজুর্গানের দিন আর কিচ্ছু বুঝতেন না। হযরত মাওলানা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ আলাইহিকে তখনকার পাকিস্তানের সরকার এই কথা বলছিলেন যে আপনারা কাদিয়ানীদেরকে কাফের বলেন, আমাদের কাছে দাবি করতেছেন কাদিয়ানী কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার জন্য। তা আমরা তো সে এমন যে আমরা জনগণকে সামলাইতে পারবো না, জনগণের ভিতরে যখন বিশৃঙ্খলা পয়দা হবে, এজন্য আপনারা এক কাজ করেন যে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে এই বিষয়টা প্রচার করেন, বুঝান লোকদেরকে, যখন জনগণ ব্যাপকভাবে প্রস্তুত হবে বুঝতে পারবে তখন আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিলাম যে কাদিয়ানি কাফের। তার মানে কাদিয়ানি কাফের মানে তারা সংখ্যালঘু গণ্য হবে এই দেশে, কি কথা বুঝেন না? হ্যাঁ তো হযরত মাওলানা ইউসুফ বিনুর রহমতুল্লাহ আলাইকে সরকার নির্বাচন করল যে তিনি যাতে এইভাবে রেডিও টেলিভিশনে ভাষণ দেন। হযরত মাওলানা ইউসুফ বিনুর রহমতুল্লাহ আলাই বললেন পরিষ্কারভাবে যে আমি রেডিওতে তো আমি কথা বলবো, আমি রেডিওতে কথা বলবো, কিন্তু টেলিভিশনে আমি যাব না, কারণ টেলিভিশনে ছবির প্রশ্ন আছে যেটা শরীয়তে জায়েজ নেই, এবং দিন প্রচারের জন্য নাজায়েজ পন্থা অবলম্বন সেটাও নাজায়েজ। পরিষ্কার বলে দিলেন দিন প্রচারের এত জজবা যে আমাদের টেলিভিশনে যাওয়া জরুরি হয়ে গেছে। তো সেই নবী রসুলদের জমানায় তো টেলিভিশন ছিল না, মোবাইলও ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু তার মাধ্যমে কি দিন প্রচার হয় নাই? যে সব নবীরা যারা আঞ্চলিক নবী ছিলেন তারা তো এক অঞ্চলের মধ্যে তাদের তাবলিগ, তার দিনের তাবলিগ দাওয়াত সীমাবদ্ধ ছিল, কিন্তু যিনি সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সারা বিশ্বের সব দেশের জন্য, সমস্ত মানুষের জন্য এবং কেয়ামত পর্যন্তর জন্য নবী। তো আল্লাহ পাক তার জন্য তো টেলিভিশন পাঠান নাই, ইন্টারনেট পাঠান নাই, তো তখন কি দিন প্রচার হয় নাই? হ্যাঁ, একটা কথা পৌঁছানো সে মদিনা শরীফে বলার পরে এটা সেই জেদ্দা পর্যন্ত পৌঁছতে কত মুশকিল ব্যাপার ছিল, হাজার হাজার পাহাড় পর্বত এবং রাস্তা নাই, ঘাট নাই, এই অবস্থার মধ্যে আল্লাহ নবীরা দিন প্রচার করেন নাই, সেটা আমাদের চোখের সামনে কি রাখা উচিত না? এই যে ডিজিটাল ছবি এবং টেলিভিশনে আসার একটা যুক্তি, যে ভাই আমাদের মিডিয়াতে বাতিল শক্তিরা মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে আমাদের হামলা করতেছে, এজন্য সেটা মিডিয়ার মাধ্যমে মোকাবেলা করতে হবে, এটা কোন দলিলের ভিত্তিতে আমরা এই কথা বলতেছি? এটা সিরফ নিজেদের একটা জজবা, জজবার দ্বারা কথা না বলি, শরীয়তে পাকের আহকামের আলোকে কথা বলি, তো তখন সেটার মধ্যে ফায়দা। হ্যাঁ, যে আগের যুগে ওলামায় দিন দিনের খেদমত করতেন, তাদের এই শরীয়তের হুকুমের অধীন সীমাবদ্ধ এই দিনের খেদমতের প্রভাব এত প্রচণ্ড যে কেয়ামত পর্যন্ত এটার ফয়েজ পৌঁছতেছে, এখনো সারা দুনিয়া বিপি পৌঁছতেছে, দুনিয়ার সারা দেশ দুনিয়াতে এই ইসলাম পৌঁছলো কিভাবে? কোনো মিডিয়া নাই, কোনো টেলিভিশন নাই, কোনো রেডিওওয়ালারাও তো ইসলামকে এইভাবে প্রচার করে নাই। হ্যাঁ, তো মিডিয়ার কোনো সাহায্য ছাড়া সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলামের আলো পৌঁছে গেছে না? এজন্য আমরা হিম্মত করি, সবর করি, তাহাম্মুল করি, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাইবেন তো আমাদের দ্বারা দিনের বড় খেদমত নিয়ে নেবেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই একলা একজন মানুষ মেওয়াতের কিছু মুসলমানের মধ্যে একটা দিনই খেদমত শুরু করছেন এবং বড় কষ্ট স্বীকার করছেন সেখানে, তার সঙ্গে তো দর্জন আলেমও তখন ছিলেন না যে যখন তিনি এই কাজটা শুরু করছেন। ধীরে ধীরে উলামায়ে কেরাম এই কাজটাকে দেখছেন, এর সমর্থন দিছেন, সহযোগিতা করছেন, কিন্তু আলেমদের মধ্যে এই কাজটা প্রতিষ্ঠিত হওয়া এবং স্থান পাওয়া এটার জন্য যথেষ্ট সময় লাগছে, কিন্তু এই মানুষটা কোরআন সুন্নার আলোকে এবং আকাবের দিনের হেদায়তের উপর অটল থাইকা এখলাসের সাথে যখন খেদমত করছেন, সেটা কি মিডিয়া ছাড়াই সারা দুনিয়াতে পৌঁছে যায় নাই? এটা প্রমাণ যে মিডিয়া ছাড়াই আল্লাহর দিন দুনিয়াতে ঘরে ঘরে পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। এই ব্যাপারে পেরেশান হওয়ার আমাদের কোনো দরকার নাই, এটা একটা ভীষণ বেদনাদায়ক বিষয় হয়ে দাঁড়াইছে যে এখন ভিডিও হলে যিনি ওয়াচ করেন তিনি খুশি হয়ে যান। হ্যাঁ, কি হলো অবস্থা, যে এতটা কঠিন অবস্থা যে উত্তরবঙ্গে সফর করলাম গত 2 বছর আগে, তো মসজিদে বয়ান হবে, ওখানে গিয়ে দেখি মেশিনপত্র নিয়ে আসতেছে, মানে একটা স্বাভাবিক ব্যাপার যে বয়ান হবে এখানে মেশিনপত্র থাকতে হবে, ভিডিও মেশিন টেশিন নিয়ে আসতেছে। তো আমি বললাম কি ব্যাপার, তো সাথীরা গিয়া তাদের বলছে, পরে তারা একদম তাকায় আছে তাজ্জব হইয়া, আচ্ছা ওহো মানে ভিডিও করা যাবে না? পরে মেশিনপত্র তারা খুব কষ্টের সাথে বের বাইরে নিয়ে চলে গেছে। গত বছর বিভাগীয় এক শহরে এক বড় মাদ্রাসাতে গেলাম, তৃতীয় দিনে আমি সেখানে গেছি, তো স্টেজের দিকে যাইতে সময় দেখলাম যে স্টেজের সামনে অনেক মেশিন টেশিন লাগানো, বুঝলাম যে ঝামেলা, ফিরে আসছি। পরে এতটা কষ্ট লাগতেছিল যে ওখান থেকে চলে আসব, তো অনেক ওলামায়ে কেরাম ওখানের তারা বললেন যে আমরা ঠিক করতেছি এটা, পরে তারা এগুলো সরায় টরায় দিয়েছেন। মুহতামিম সাহেব তিনি আমার উস্তাদের ছেলে, তো পরে উনি বললেন যে আমি ওগুলো ক্লিয়ার করছি আপনি আসেন। ওখানে আমার আসাতে যারা আরও এরকম আউলাদরা ছিলেন, তাদের একরামের খাতিরে পরে আমি গেছি স্টেজে, তো অনুনয় বিনয় করে তাদেরকে বলছি যে ভাই ছবি তুলবেন না, কিন্তু চতুর্দিক থেকে মানুষ আরামসে ছবি তুলতে থাকে, মানা করলে শোনে না। কারণ আমাদের আলেমদেরকেই দেখতেছে যে তারা ছবি তুলতেছে, নিজেরটা ভিডিও করাইতেছে, তো মানুষ এগুলো শুনবে কিভাবে? করাচি থেকে কোনো এক আলেম একটা রেসালা পাঠাইছেন আমার মোবাইলে, তো সেটা পড়লাম কিছুটা, ওর ভিতরে একটা কথা ভীষণ দিলে লাগছে, উফ ইন্না। উনি লিখছেন যে ডিজিটাল ছবি জায়েজ, এই কথা বলার জের এই দাঁড়াইছে যে তসবির কি হরমত আহস্তে আহস্তে দিল সে নিকল যা নিকলি যা রহি হে, যে ছবি যে হারাম এই এই বিষয়টা, এই হারামের ধারণাটাই দিল থেকে বের হয়ে যেতেছে সকলের জন্য। এখন ছবির বিষয়টা সহজ হয়ে গেছে, ঢিলা ঢালা একটা ব্যাপার হয়ে গেছে, কোনো বিষয়ই মনে করা হচ্ছে না। আমার ভাইয়েরা, বড় একটা বিপদের মধ্যে এই সময় আমরা পড়ে গেছি। আর একটা কঠিন বিপদ যেটা হলো, সেটা হলো যে সকলে নিজে নিজের ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করে দিছি, প্রত্যেকেই এক একজন এরকম অসংখ্য লোক এরকম তৈরি হয়ে গেছে, নিজেই মুফতি সাহেব, নিজেই মুহাদ্দিস সাহেব, নিজেই শেখ হাদিস। আমার ভাইয়েরা, এরকম করলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। এজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে যারা আমাদের আকাবির দিন তাদের রাস্তার উপর চলি, তো আমরা হেদায়তের উপরে থাকবো। হ্যাঁ, আল বারাকা মা আকাবিরকুম, আল খাইরু মা আকাবিরকুম। হাদিস মারফু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুজাহানের তাম খায়ের বরকত ভালাই এটা তোমাদের নসিব হবে আকাবির দিনের পথে থাকার দ্বারা। মা আকাবিরকুম, হ্যাঁ, এবং কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলছেন মুসলমানদেরকে, ওয়াত্তাবে সাবিল মান আনাবা ইলাইয়া, হ্যাঁ, যে তোমরা যে একদমই আমার দ্বীনের উপরে এলমের আলোক, এলমে শরীয়তের আলোকে পূর্ণভাবে প্রতিষ্ঠিত, তো এই রকম যারা আমার খাস বান্দা ইত্তাবে তাদেরকে অনুসরণ করো। এক আয়াতে পরিষ্কার বলছেন আল্লাহ পাক, আর রহমান ও ফাসআল বিহি খাবীরা। হ্যাঁ, তাফসীর ইবনে কাসীরের তরজমা লিখছেন, আর রহমান ও ফাসআল বিহি খাবীরা, এনে আল্লাহ তাআলার ব্যাপারে তুমি জানবা কার কাছ থেকে, আলেমে দিন থেকে যিনি এই ব্যাপারে খাবীর। হ্যাঁ, ফাত্তাবিহু ওয়াক্তাদি বিহি, এবং তাকে অনুসরণ করো, তার অধীন হয়ে চলো। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আর রহমান ও ফাসআল বিহি খাবীরা। হযরত হাকিম নম্বর থানবি তরজমা করছেন, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। হ্যাঁ, যে রব্বুল আলামিনের, রব্বুল আলামিন সম্পর্কে জানতে চাও, যারা সঠিক খবর রাখেন, সহিভাবে খবর রাখেন, তো তাদের নিকট থেকে শিখো, তাদের নিকট থেকে জানো, শিখো, সেখান থেকে নেও। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। যে আমাদের পূর্বসূরী যে উলামায়ে দ্বীন ছিলেন, যারা নিঃসন্দেহে আমাদের আকাবির দ্বীন, তাদেরও কারো কারো জীবনে এমন কোনো বিষয় ছিল যেটা তাফারুদাত যাকে বলা হয়, এটা ওনার ব্যক্তিগত একটা তাহকিক। তাফারুদাত মানে এটার একান্ত ওনার নিজস্ব ব্যক্তি গণ্ডির মধ্যে ব্যক্তিগত একটা তাহকিক, যেটা জমহুরে উম্মতের নিকট গ্রহণযোগ্য না। তো এরকম আমাদের এই যুগও হইতে পারে, বড় আলেম মানুষ হাজারও তার শ্রদ্ধা করার মতো এলমি যোগ্যতা তার আছে, কিন্তু এক আধ মশলার ভিতরে তিনি ভুল করতে পারেন, ব্যতিক্রম করতে পারেন। এই যে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা দিয়ে ডিজিটাল ছবিকে জায়েজ বলা হচ্ছে, এটা একটা এই বৈজ্ঞানিক ধারণা ভিত্তিক একটা বিভ্রান্তি, বৈজ্ঞানিক ধারণা ভিত্তিক একটা বিভ্রান্তি। এই বিভ্রান্তির জালের মধ্যে পড়ে গেলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং সাধারণ মুসলমানদেরকে রক্ষা করতে পারবো না। এই হারামের দিকে ব্যাপকভাবে আরো ঝুঁকবে মানুষ, কেবলই ছবি আর ছবি, কেবলই ছবি আর ছবি, কেবলই ছবি আর ছবি, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। যে করাচির ওই আলেম মানুষ তিনি লিখছেন যে যে ইয়ে অবাক শিকল এখতিয়ার করে গিয়া, যে ছবি যে দায়েজ এটার ধারণার উপরে যে মহামারী রূপ নিয়ে নিছে, যাকেই দেখো সে ছবির ব্যাপারে দুর্বল, শান্ত এবং ঠান্ডা, খুব এর ভিতরে আরাম মাহফুজ করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, অথচ শরীয়তের অন্যান্য আকামের ব্যাপারে আমি এতটা সচেতন না, এতটা দায়িত্বশীল না, কিন্তু এই ব্যাপারে আমি খুব দায়িত্বশীল যে এটাকে আমার জায়েজ বলতে হবে। তো এটা কোনো ভালো লক্ষণ তো হলো না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে কামিল তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং আমার ভাই মুহিউদ্দিন হযরত মাওলানা সাহেব রওলক সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যতটুকুই উঠা বসার তৌফিক হয়েছে, কতগুলো বিষয় হযরত বলতে থাকতেন। একটা বিষয় হলো তাসিয়ে কোরআন পাক। আরে ভাই, নিজের কোরআনকে সহি শুদ্ধ করো, নিজের কোরআন তেলাওয়াতকে সহি শুদ্ধ করো। হ্যাঁ, আমার শায়খ রহমতুল্লাহ আলাই কোরআন সুন্দর কেউ পড়তে পারলে তার ব্যাপারে হযরত ভীষণ বিগলিত হয়ে যেতেন। ভাই ওরে আমি পাকিস্তান নিয়ে যাব, তুম কাম করাচি লে যায়েঙ্গে, তোমারে করাচিতে নিয়ে যাবো, কোরআন শরীফ সুন্দর পড়তে পারলে হইত। আমাদের এই মসজিদে এক হাফেজ সাহেব রমজান মাসে কোরআন শরীফ মানে তারাবিতে শুনাইছেন হাফেজ সাহেব, তা আমি দেখলাম যে তার তেলাওয়াত অনেক সুন্দর, হজরতওয়ালার কাছে নিয়ে গেলাম। রমজানে হজরত এখানে আসছিলেন, তো বললাম যে হজরত কোরআন খুব সুন্দর পড়ে। বললো হ্যাঁ ভাই শোনাও, শোনাও ভাই। সেই শুনাইছে, তো সেই লোকের তেলাওয়াত হজরত ভীষণ মুগ্ধ, বললেন যে তোমারে আমি করাচি নিয়ে যাবো। আরে ভাই, তামাম খরচ পাতি দিয়ে ওই লোকের করাচি নিয়েই গেছেন, এবং নিয়ে গেছেন না শুধু, শেষ পর্যন্ত হজরতের খানকার মসজিদের ইমামই বানিয়ে দিয়েছেন। ভাই তুমি নামাজ পড়ো, তেলাওয়াত সুন্দর। তো এই এক জিনিস যে ওনারা কোরআনে পাকের প্রতি এত আসক্ত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআনে পাককে তোমরা সুন্দর আওয়াজে পড়ো। তো সুন্দর আওয়াজে যিনি পড়েন, তো বাস্তবিকই কোরআনে পাকের এত মজা অনুভব হয়। তো শাহরদুই রহমতুল্লাহ আলী এক তো তাসিয়ে কোরআনে পাকের জন্য বলতেন, আর এই মানুষ যেখানে যেতেন সুন্নত তরিকা সুন্নত তরিকা সুন্নত তরিকা, যার কারণে তার উপাধি হলো মুহিউস সুন্না। হ্যাঁ, সুন্নতের পুনরুজ্জীবনকারী, সুন্নতকে জীবন দা, সুন্নত মানুষের মধ্যে যিনি জিন্দা করতে থাকছেন। তো মুহিউসুন্না মানে এই না যে একটা এমনি লকব মাত্র, বাস্তবিকই তিনি মুহিউসুন্না ছিলেন। সুন্নত আর সুন্নতের কথা বলতেই থাকতেন, কিন্তু আমরা কীরকম আজকে আমলওয়ালা, কীরকম এলেমওয়ালা, মৌজগুলো বড় বড়, মৌজগুলো বড় বড়। ভাই আপনার মৌজ বড়, সময় পায় না, সব সময় আছে কিন্তু মৌজ ছোট করার সময় নেই। মৌজ বড় রাখা সুন্নত না ছোট রাখা সুন্নত? কিন্তু মৌজ আমাদের বড় বড় থাকে কেন? যাকে দেখবেন যে হাতের নখ বিশাল বড় বড়, এক একজনের হাতের নখ অনেক বড় বড়। কোনো জায়গায় মাহফিলে বয়ানের পরে মুসাফার যে ভিড় লাগে, তো হাতের অবস্থা মানে ক্ষতবিক্ষত হয়ে যায়, ওই যে তাড়াহুড়া করে মুসাফা করতে থাকে, লম্বা লম্বা নখের গুতায় গুতায় হাত একদম ক্ষতবিক্ষত হয়ে যায়, পরে হাত ব্যথা হয়ে যায়, কি অবস্থা এটা? তো আমরা নখ ছোট রাখবো ইনশাআল্লাহ তাআলা। নখ কাটবো কতদিন পরে? সপ্তাহে একবার, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, নখ মোচ কাটা, এবং অনেকের দাড়ি, আবার দাড়ি তো ঠিক আছে সুন্নত মোতাবেক, কিন্তু দাড়ি অগুছালো, এইদিকে কতগুলো এগুলো কতগুলো এগুলো জমে আছে, একটা আর একটার সঙ্গে রশির মতো পেঁচায় আছে, এটা কোন সুন্নত তরিকা? হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে হজরে যেখানেই থাকতেন হামেশা তার সঙ্গে একটা চিরুনি থাকতো, এবং চিরুনি দিয়া মাথা আশ্রয়তেন, দাড়ি আশ্রয়তেন। হ্যাঁ, তো সুন্দরভাবে পরিপাটিভাবে থাকা এটাও সুন্নত তরিকা। মান কানা লাহু শারুন ফালইউসলিহু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুল দাড়ি আছে তো যত্ন নেওয়া উচিত, যত্ন নেওয়া উচিত, তেল দেওয়া, একটু আচড়ানো, হ্যাঁ, পরিচ্ছন্নভাবে রাখা। এবং একজন আলেম, একজন মুসলমান এইভাবে থাকা চাই যে এটা তার আমলটা এবং তার রূপটা, তার দিনী আকৃতি এবং ছবিটা, সেটা দিনের দাওয়াত, যে অন্যরা দেখলে মনে করো ও হো, আরে আমরা কেমন থাকি, আর এই লোকগুলোকে কি পরিচ্ছন্ন মনে হয়, কি মার্জিত, কি সুন্দর, কি আকর্ষণীয়, কি পরিপাটি তাদের জিন্দেগি, কি সুবিন্যস্ত তাদের জিন্দেগি। হ্যাঁ, যখন ইংরেজরা দেখছিল যে মুসলমানরা এরকম করে যে একজনে সামনে দাঁড়ায় আর পিছনে সারি সারি, আর একদম সারি সারিতে নীরব হয়ে দাঁড়ায় আস, আর এক আল্লাহ একবার ওই লোক আল্লাহ একবার বলে নামাজে দাঁড়ায় যায়, ইমাম সাহেব আল্লাহ একবার সব রুকুতে চলে যায়, তে স্বামী আল্লাহ তো সব দাঁড়ায় যায়। তো ইংরেজ দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ পর্যন্ত দেখছে, তখন সে ইংরেজ বলতেছিল যে যারা যেই জাতি একজনের কমান্ডে এমন সুশৃঙ্খলভাবে কোনো বাক্য ব্যয় বিনা বাক্য ব্যয় এইভাবে তারা অনুগত হয়, তো নিঃসন্দেহে তারা সফল কাম হবে। কি কথা বুঝতেছেন? কিন্তু আমরা কি সেরকম নামাজ এখন পড়ি? মুহিউদ্দিন মাওলানা নিয়ে হযরত শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ভারত উপমহাদেশের মুসলমান এরা যদি খালি দুইটা কাজ করে তো এই সমগ্র ভারত উপমহাদেশ তাদের পায়ের নিচে আসতে বাধ্য। সে দুইটা কাজ কি? একটা হলো জামাতের সাথে নামাজ আদায় করা, আর একটা হলো সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখা। ও তিনি বলতেন যে এই দুইটা কাজের মধ্যে একটা প্রচণ্ড প্রভাব, যে এই দুইটা কাজের প্রভাবে সকলেই তাদের প্রভাবাধীন হইতে বাধ্য, কিন্তু এই দুইটা কাজই তো আমাদের মধ্যে নাই। তো সুন্নত তরিকা মোতাবেক নখ কাটবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, অনেকে চুল রাখে ইংলিশ কাটিং, আরে কি আমরা কি ইংরেজদের অনুসরণের দ্বারা আমরা সফলতা অর্জন করব? ইংরেজদের সফল, ইংরেজদের অনুসরণ না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের অনুসরণ। আমার শায়খ রহমতুল্লাহ বহুত বলতেন, নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। হ্যাঁ, যে যখন সুন্নত তরিকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথ আমরা অনুসরণ করব, রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের অনুসরণ অনুকরণ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সুন্নত তরিকার উপর আমরা সচেতন হব ইনশাআল্লাহ তাআলা। হযরত মুহিউদ্দিন মাওলানা সাহেব রৌলক সাহেব রহমতুল্লাহ আলাইহি আর এক বিষয়ে জায়গায় জায়গায় বলতেন এবং এই আয়াত পড়তেন, জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ত্যাগ করো, অপ্রকাশ্য গুনাহ ত্যাগ করো, গুনাহ ছেড়ে দাও। এবং আমার শায়খ রহমতুল্লাহ বলতেন যে গুনাহ তো কোনো ভালো জিনিস না, গুনাহ ভালো জিনিস? ভাই এই লোক গুনাহ করে খুব খুব মাশাআল্লাহ জবরদস্ত উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ, খুব গুনাহ করার অভ্যস্ত, লা হাওলা ওয়ালা কুওয়াতা, গুনাহ তো গান্দা জিনিস, গুনাহ নোংরা জিনিস। তা আমার শায়খ বলতেন যে গান্দা নোংরা জিনিসের পথে তুমি হাঁটবে কেন? আল্লাহ আমাদেরকে গুনাহ ত্যাগের তৌফিক দান করেন। আমার শায়খ রহমতুল্লাহ আলী বলতেন, যে ব্যক্তি নজর হেফাজত করার ব্যাপারে কামিয়াব হয়ে গেছে, আমার 70-80 বছর এই জিন্দগির অভিজ্ঞতা, আমার মুশাহাদা, যারাই নজর হেফাজতে কামিয়াব এরা সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ হয়ে গেছে। সত্য তো এই যে আমরা এই ব্যাপারে অনেক বেশি পিছনে, আল্লাহ আমাদের ইসলাহ করে দেন, আল্লাহ আমাদের হিম্মত দান করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তবে এক জিনিস, সেটা হলো হযরত ওয়ালা একবার করাচির খানকাতে গুনার বিরুদ্ধে বলতে 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 এমন অবস্থায় আসছেন সব মানুষ ডরে ভয়ে জড়সর হয়ে কাতর হয়ে গেছে, যে মানে হযরত গুনার ব্যাপারে এত বলতেছেন যে গুনাহ যে করে সে গুনাহ করা মানে কি? যে জানোয়ারের এক জিন্দগি, লাগামহীন এক জিন্দগি, জানোয়ারের মতো তুমি কেন চলবা? শিয়াল কুকুর বিড়াল এবং শুয়োরের মতো কেন চলবা? এর থেকে মুক্ত করো নিজেকে। বলতে 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 ফের হযরত এক জায়গায় এসে আবার ব্রেক দিলেন এবং থামলেন এবং বললেন, হ্যাঁ যদি কারো 1000 চেষ্টার পরে গুনাহ এখনো ছুটে না, কি করবা? মুজাহাদা করো, চেষ্টা করো, মেহনত করো, এভাবে মুজাহাদা করতে থাকো। হামনে তয় কি ইস তরে সে মঞ্জিলে গির পড়ে, গির কর উঠে, উঠ কর চলে। শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি এই কথা বলতেন যে ভাই আউলিয়া কেরাম আল্লাহ পর্যন্ত পৌঁছছেন, তারা 1000 চেষ্টা করতে থাকছেন, আমি তো একদম গুনামুক্ত জিন্দগি বানাবো, একদম গুনাহ থেকে আলোক থাকবো, কিন্তু আবার ভুল হয়ে যায়, আবার বিচ্যুতি ঘটে, আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আবার তওবা করেন, আবার মাপ চান, আবার নিজেকে শুদ্ধ করেন, সংশোধন করেন, আবার আগে বাড়েন। এক ফিকির থাকে ভিতরে, এক বেচাইনি থাকে, এক বিকুলতা থাকে, এক প্রস্তুতি থাকে, অ্যাটেনশন থাকে যে আমি ভালো হয়ে চলবো। এই তার ফিকির, তার অ্যাটেনশন, তার বেকুলতা, তার বেচাইনি, তার অস্থিরতা এটাকে সঠিক পথে ধরে রাখতে থাকে। যেখানেই বিচ্যুতি ঘটে ওখান থেকে আবার তাকে মুক্ত করে, না হলো না, চলো আবার নিজেকে মুক্ত করো, তওবা করো। এটা এমনই হলো যে একটা মানুষ রাস্তায় চলতেছে, কাদা ভরা রাস্তা, হঠাৎ পড়ে গেছে, প্যান্ট শার্ট সব নষ্ট হয়ে গেছে, অথবা কুর্তা পায়জামা সব কাদায় ভরে গেছে। তো এই লোক বলবে যে পড়ছি যখন তাহলে এখানে শুয়েই থাকি, উঠার দরকার নেই, এরকম করবে কোনো মানুষ? আজ পর্যন্ত পৃথিবীতে আছাড় খাওয়া কোনো লোক শুয়ে থাকছিল? আছাড় খাওয়ার পরেই মানুষ উঠে যাওয়ার চেষ্টা করে, উঠে হাঁটে। এইভাবে রাস্তার মধ্যে আরও কাদা, আবার আছাড় খেয়ে গেল, তো এরকম একটু পরে আছাড় খায়, তো কি শুয়ে থাকে? সে চলতে থাকে। যখন চলতে থাকে তো গন্তব্যের নিকটবর্তী হইতে থাকে কি না? আমরা আমাদের ছোটবেলা আমাদের যে গাঁও গ্রামে ছিলাম, তা আমাদের যে বাড়ির নিকটে সবচেয়ে বড় শহর, এটার নাম লালমোহন, লালমোহন বাজার, তা আমরা ওখানে যাইতাম বর্ষাকালে, মানে রাস্তার মধ্যে পা দিলে যে আমাদের কোনো পা যে পা তো দিতে পারবো কিন্তু এটা যাবে কোন দিকে সেটা জানতাম না। একবার একদম ওই দিকে চলে গেল, একবার এদিকে চলে গেল, যা পরিস্থিতি, আরেকজনের গায়ের উপর গিয়ে ধ্রামসে পড়ে গেল, এত কাদা ভরা রাস্তা। কিন্তু লালমোহন থেকে রওনা হলে বাড়ির দিকে এইভাবে মানে পড়তে পড়তে ঠেলা ধাক্কা খাইতে খাইতে তামাম রাস্তা এত কাদা যে বলার নাই। এক ভদ্র মহিলা কি জন্য বেচারি শোক জাগছিল যে আমি কাদার মধ্যে হাঁটতে পারবে না বেচারি, এত কাদা, পুরুষরা পারে না তো কি করবে। দেখ রিক্সাওয়ালারে রাজি করছে যে বাবাজি আপনি আমার রিক্সা নিয়ে চলেন আর ঠেলাওয়ালা দুজন লোন, তা আমারও কষ্ট করে আপনি পৌঁছে দিয়ে আসেন। ওই বেচারি যাইতে যাইতে রিক্সায় কত আর কাদার মধ্যে টানা যায়, এক জায়গায় সে একদম ধ্রাম সে ছুইটা গিয়ে আর একদম কাদার মধ্যে পড়ছে গিয়ে বেচারি, কি মুসিবত। তো কিন্তু এইরকম কাদা ভরা রাস্তার মধ্যে এত কষ্ট করে হাঁটতে হাঁটতে সর্বশেষে আমরা আমাদের গন্তব্যেই পৌঁছতাম, বাড়িতেই পৌঁছতাম। তো কারো জীবন এমন হয় যে হাজারো চেষ্টার পরও গুনার কাদার কাদা তাকে ঘিরে ধরে, এর মধ্যেও সে হিম্মত হারায় না, চেষ্টা করতে থাকে, হ্যাঁ মেহনত করতে থাকে, ফিকির করতে থাকে, পরে আবার উঠে আবার চলে, পরে আবার উঠে আবার চলে, এক সময় নিঃসন্দেহে বেলায়েতের কাঙ্ক্ষিত মঞ্জিল এবং গন্তব্যে সে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এই যে আমাদের আসা যাওয়া ছুটাছুটি এটা অনর্থক তো না, হ্যাঁ না, এটা তো একটা উদ্দেশ্য কেন্দ্রিক, সেটা হলো আল্লাহকে পাওয়া। আর আল্লাহ পাক বান্দার ছোট্ট থেকে ছোট্ট মুজাহাদার, এই ছোট্ট থেকে ছোট্ট কষ্টের, মামুলি থেকে মামুলি মেহনতের আল্লাপাক বহুত কদর করেন, বহুত মূল্যায়ন করেন। এজন্য আমরা রাস্তায় পড়ে থাকি, লেগে থাকি, আগে বাড়তে থাকি, ইনশাআল্লাহ আল্লাপাক কামিয়াবি দান করবেন। হযরত মুহিউদ্দিনুল্লাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন যে ভাই একটা কবুতর, একটা কবুতর, বড় কবুতর এক জায়গায় হাঁটতেছে, আর একটা কুকুরের বাচ্চা, কুকুর ছানা দৌড়ে ওর উপর হামলা করতে চাইছে। ও কবুতরটা সে ওখান থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, ওই কুকুর ছানার শিকার সে হয়ে গেছে এবং কুকুর ছানা তাকে কামড়ে ছিঁড়ে ভিড়ে খেয়ে ফেলছে। আর একটা কবুতরের বাচ্চা, বড় কবুতর না, কবুতরের বাচ্চা, সে এক জায়গায় বসেছিল পাশে, বড় একটা কুকুর তার উপর হামলা করছে, উড়ে গিয়ে গাছের মাথায় বসে গেছে। ওই বড় কুকুর, শক্তিশালী কুকুরও তার ক্ষতি করতে পারে নাই, কারণ কি প্রথম যে কবুতরটা সেটা ছিল বড় কবুতর, কিন্তু সে নিজেকে বাঁচাইতে পারলো না কারণ তার পরগুলো ছিল না, কেউ তার পরগুলো ছিঁড়ে ফেলছে। এজন্য তার হযরত বলেন তার চক্ষু ছিল, তার জবান ছিল, তার হাট ছিল, তার হাত পা ছিল, সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল, নাই শুধু একটা জিনিস, সেটা হলো পর, কয়টা পরগুলো ছিল না। এইটুকু না থাকার কারণে শত্রুর আক্রমণ থেকে, দুর্বল শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি, সে ধ্বংস হয়ে গেছে। আর একটা নিজে দুর্বল কবুতর, ছোট বাচ্চা, কিন্তু শক্তিশালী শত্রু তার উপর হামলা করছে, তারপরও সে দুর্বল কবুতরটা নিজেকে রক্ষা করতে পারছে কারণ তার পরগুলো অক্ষত ছিল, এজন্য সে ডানা মিলে উড়ে গিয়ে গাছের মাথায় বসে গেছে। হযরত মুহিউদ্দিনুল্লাহ এর এই দৃষ্টান্ত দিয়ে ফিনিশিংয়ে বলতেন যে যারা গুনাহ করতে থাকে তাদের রুহের পরগুলো এরকম ছিন্ন ভিন্ন হয়ে যায়, রুহের পরগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন আল্লাহর দিকে উড়বার শক্তি খতম হয়ে যায় এবং নেক আমলের দিকে অগ্রসর হওয়ার শক্তি খতম হয়ে যায়। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, কত বড় মারাত্মক ক্ষতি, কি আশ্চর্য ধরনের উদাহরণ দিচ্ছেন এই মহান বুজুর্গ। হ্যাঁ, যতই গুনাহ করা হয় ততই নিজের রুহের পরগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। তো এই মানুষটার সবগুলো ভালো আমল থাকা সত্ত্বেও, সব নেক আমলের অভ্যস্ত হওয়া সত্ত্বেও এই কয়েক একটা গুনাহের কারণে কিছু পর তার যে ছুটে গেছে, ছিঁড়ে গেছে, এইটুকুর কারণে সে আল্লাহর দিকে উড়া থেকে মারুম হয়ে থাকতেছে, এত ক্ষতিকর গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে হিম্মতের সাথে সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এই মহান বুজুর্গের কথা আজকে কেনই মনে পড়তেছে, সব বারবার হযরতের কথাই মনে পড়তেছে। আমার শেখ রহমতুল্লাহ আলাইকে সাথে নিয়ে হযরত মুহিউদ্দিন মাওলানা সাহেব রেড়ো সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি জেদ্দা থেকে জেদ্দার রাস্তাতে এরকম কোনো দিকে যাইতেছেন, মদিনা শরীফের দিকে যাইতেছেন জেদ্দা থেকে। তো গাড়ির চালক ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, যিনি শাহরদুইর খলিফা। তো গাড়ি চলছে কিন্তু গরম, এই গাড়ির ভিতরে থাকা যায় না। তো শাহরদুই বললেন যে ভাই আনোয়ারুল হক ইঞ্জিনিয়ার, তো তোমার নতুন গাড়ি, কিন্তু ব্যাপার কি এসি ঠান্ডা করতেছে না কেন? এসি চলতেছে কিন্তু ঠান্ডা হচ্ছে না, ভিতরে গরম আর গরম বাড়তেছে খালি। উনি তো গাড়ি চালান সামনে না, উনি বললেন যে হযরত মনে হয় যে গাড়ির গ্লাস কোনো সাইড থেকে হয়তোবা হালকাভাবে হলেও খোলা আছে, যার কারণে ওই বাইরের গরম ভিতরে ঢুকতেছে, বাইরের গরম ভিতরে ঢুকতেছে আর ভিতরের এসি এটা গাড়িকে ঠান্ডা করতে পারতেছে না। বলো সবাই দেখো ভাই কোনো দিকে গ্লাস খোলা আছে কিনা। হযরত বলেন যে আমরা সবাই দেখলাম গ্লাস ঠিক মতো একদম লাগানো আছে। তারপরেও আমি মনে করলাম একটু ভালো মতো দেখি, তা আমি আমার সাইডের গ্লাস নাড়া চাড়া দিয়ে দেখলাম যে ওহো, খুব সূক্ষ্মভাবে আমার সাইডের গ্লাসই একটু এই খোলা ছিল হালকা হালকা। পরে আমি তাড়াতাড়ি এটা লাগাই দিলাম, কিছুক্ষণের মধ্যে একদম ঠান্ডা। তো শাহরদুই বললেন যে ভাই ব্যাপার কি, এখন তো ঠান্ডা হয়ে গেছে দ্রুত, একটুখানি ফাঁকা ছিল, সামান্য একটু গাড়ি এই গ্লাসটা খোলা ছিল, তার কারণে এসি অনবরত চলা সত্ত্বেও কোনোভাবে সে গাড়িকে ঠান্ডা করতে পারতেছিল না বাইরের বাতাস ভিতরে প্রবেশ করার কারণে। হযরত তখন বললেন ঠিক অনুরূপ, তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, জিকির ঠিক, তেলাওয়াত ঠিক, হজ উমরা ঠিক, হালাল খাওয়া ঠিক, হাজারো নেক আমল সব ঠিক আছে, কিন্তু একটা মাত্র গুনাহ যদি করো তো তোমার যে এই হৃদয়, তোমার অন্তর, এর যে গ্লাসগুলো, একটা গ্লাস খোলা আছে, কোনো একটা গ্লাস খোলা থাকলে তো রুহের ভিতরে শান্তি আসবে না। নেক আমলের দ্বারা নূর অর্জন হয়, এর কারণে শান্তি আর শান্তি, এবাদতের কারণে শান্তি আর শান্তি, তাকওয়ার কারণে শান্তি আর শান্তি, জিকির তিলাওয়াতে শান্তি আর শান্তি, কিন্তু শান্তি তো আসতেছে না কেন? অশান্তি, পেরেশানি। শুধু একটা কারণে যে তোমার কোনো একটা সাইডের গ্লাস কিছু হলেও খোলা আছে। তা আমার শায়খ ব্যাখ্যা করে বললেন যে মানুষের দিল তো দিল, এই সেখানে এয়ার কন্ডিশন চলতেছে, সর্বক্ষণ এয়ার কন্ডিশন চলতেছে, তো ইমানের এয়ার কন্ডিশন, নেক আমলের এয়ার কন্ডিশন সব চালু আছে, কিন্তু হয়তো ওই যে চোখের গ্লাস খোলা, অথবা জবানের গ্লাস খোলা, অথবা কানের গ্লাস খোলা, অঙ্গ প্রত্যঙ্গের কোনো সাইডের গ্লাস খোলা, অর্থাৎ সেটা গুনাহে লিপ্ত, এক সাইডের কোনো একটুখানি গ্লাস যদি খোলা থাকে, বাইরের গজবের বাতাস ভিতরে প্রবেশ করতে থাকবে, আজাবি বাতাস ভিতরে প্রবেশ করতে থাকবে, যার কারণে ভিতরে শান্তি কোনো ক্রমেই আসবে না। এজন্য শাহরদুই রহমতুল্লাহ আলাই বলতেন একটা মাত্র গুনাহে কবিরাতে যে লোক অভ্যস্ত থাকবে সে আল্লাহর ওলি হইতে পারবে না। আমরা সকলে আল্লাহর ওলি হইতে চাই না? তাহলে গুনাহ কোনো এক দুইটা করার সুযোগ আছে না? নাই, কোনো গুনাহ করারই তাহলে সুযোগ নেই। তা আমরা সর্বরকমের গুনাহ ত্যাগ করবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন। আচ্ছা, গাড়ি চলতেছিল, আজীব এ বুজুর্গ মানুষ। শাহ হযরত হাকিমুল উম্মত থানবী লিখছেন যে আল্লাহ পাক জাল্লা জালাল, ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লিখছেন যে আল্লাহ পাক যাদেরকে নবী বানান, তো প্রত্যেক নবীকে আল্লাহ পাক এলমুল আমসাল দান করেন। এলমুল আমসাল মানে মেসাল, দৃষ্টান্ত দিয়ে তারা উম্মতকে বুঝান। তো দৃষ্টান্তের দ্বারা যে কোনো জিনিস সহজে বোঝা যায় এবং গভীরভাবে সেটা হৃদয়ঙ্গম করা যায়, আত্মস্থ করা যায়। তো যারা নবীদের পরে যারা আল্লাহ পাকের খাস বান্দা, যাদের দ্বারা আল্লাহ পাক এই উম্মতের মধ্যে দিনের খেদমত নেবেন, তাদেরকে এলমুল আমসাল দান করেন। হযরত মাওলানা সাহেব রলক সাহেব মেসালের মানে দৃষ্টান্ত এবং উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বাদশাহ ছিলেন, ওনাকে বলা হয়তো যে মিসালকে বাদশাহ, মিসালের বাদশাহ। দৃষ্টান্ত দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন নিজের জমানার বড় রাজা, বড় বাদশাহ। তো তিনি ওই গাড়িতে চলছেন, তো চলছেন হঠাৎ দেখলেন যে আরে এটা কি, একটা তেলের ট্যাঙ্কার যেটা তেল বহন করে সেটা একটা ওই তেলের পাম্পের মধ্যে ঢুকছে, পেট্রোল পাম্পে ঢুকছে এটা। তো ওর ভিতরে তো বেসুমার তেল, কিন্তু সে অল্প একটু কয়েক কেজি তেলের জন্য, কয়েক লিটার তেলের জন্য সে ওই একটা ছোট পেট্রোল পাম্পে ঢুকছে। হযরত তখন হাসলেন এবং বললেন যে কারবার দেখো, ও নিজে হাজার হাজার গ্যালন, লক্ষ গ্যালন তেল নিয়ে সে চলতেছে, ওর পিঠটা তো তেলে ভরা, কিন্তু ও আবার ওই আরেকজনের কাছে অল্প একটু তেলের ভিক্ষা চাইতেছে, ব্যাপার কি? হযরত বললেন যে এটা কারণ হলো ওর পিঠের উপর তেল আছে কিন্তু ওর ইঞ্জিনে তেল নেই। কি কথা বুঝেন নাই? ইঞ্জিনে তেল নাই, ইঞ্জিনে তেল দরকার, তো সেজন্য এখানে ইঞ্জিনের ভিতরে তেল নিতেছে, পিঠের তেল যথেষ্ট না, ইঞ্জিনের তেল জরুরি। হযরত তখন বললেন এ ঠিক ওই সকল আলে ওলামা যাদের পিঠের উপরে লক্ষ লক্ষ এলেম মজুদ কিন্তু রুহের ইঞ্জিনে তেল নাই, রুহের ইঞ্জিনে তেল নাই, তাদের সে এরকম কোন এক আল্লাহওয়ালার পেট্রোল পাম্পে গিয়া সেখান থেকে তেল নিতে হবে রুহের ইঞ্জিনে, ফের তার গাড়ি চলবে। কি আশ্চর্য কথা বলছেন এই মানুষ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আশ্চর্য না যে পিঠে তো তেল আছে, সারা দুনিয়ার এলেমের তেল, বুখারি শরীফ মজুদ, বুখারির এলেম মজুদ, মুসলিম শরীফের এলেম মজুদ, ফতোয়া স্বামী আলমগীরের এলেম মজুদ, পুরাণ যুগের ফতোয়া, বর্তমান যুগের ফতোয়ার এলেম মজুদ, কিন্তু সব পিঠের উপরে, সব এলেম পিঠের উপরে, রুহে এখন পর্যন্ত এর তেল পৌঁছে নাই। তো ফের কোনো আল্লাহওয়ালার কাছে গিয়া সে তেল নিতে হবে, পেট্রোল নিতে হবে। সে পেট্রোল কি? যে আল্লাহর মহব্বতের পেট্রোল, খাসিয়তে এলাহিয়ার পেট্রোল, আল্লাহর ভয়ের পেট্রোল, ফিক্রে আখেরাতের পেট্রোল। সেটা যখন রুহে আসবে যে সব এলেম কাজে লাগবে, ইনশাআল্লাহ ফের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদের সকলকে সব গুনাহ ত্যাগের হিম্মত এবং তৌফিক দান করেন। গুনাহ ছবির ব্যাপারে আমাদের কি শেষ পর্যন্ত খেয়াল জাগলো যে এটা কি মনে হয় যে ছবি তুলতে থাকলে অন্তরে নূর বাড়বে, এরকম খেয়াল জাগতেছে? এই মসজিদের মধ্যে কারো এই কথা বলা সম্ভব যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন জীবিত থাকতেন আর তার সামনে এভাবে ছবি তোলা হইতো, ভিডিও করা হইতো, তো তিনি কি খুশি হইতেন না নারাজ হইতেন? আর যদি তিনি বলতেন যে না ছবির ব্যাপারে তোমাদের বললাম না যে এটা আসাদুন নাসে আজাবান, কঠিন আজাব হবে, আসাদুন নাসে আজাবান আল মুসাববিরুন, তাই না? যারা ছবি তুলে তারা সব তাদের উপর কঠিন থেকে কঠিন আজাব হবে। তো তখন কোনো মুফতি সাহেব, হ্যাঁ, তিনি কি আগায় গিয়ে বলতেন যে ইয়া রসূলুল্লাহ ব্যাপারটা হলো কি এটা ছবি না, এটা ডিজিটাল ছবি, এই কথা কি বলা যাইতো? হ্যাঁ, অথবা এই কথাটা অন্তত কমপক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলা যাইতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যাইতো? হ্যাঁ, আমার ভাইরা ইস্তাফতি কালবাক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো একটা বিষয়ে ঠিক না বেঠিক তোমার অন্তরকে তুমি জিজ্ঞেস করো, তোমার অন্তর কি বলে, ইস্তাফতি কালবাক, ফতোয়া তোমার অন্তরের কাছ থেকে জিজ্ঞেস করো। তা আমরা অন্তরের কাছে জিজ্ঞাসা করি যে এই আমলটা সঠিক কি না, ছবি তোলার বিষয়টা অন্তর কি বলে, যে হ্যাঁ হ্যাঁ তুমি একদম একদম সিরাতুল মুস্তাকিমের উপর আছো, কোনো সন্দেহ নেই, এমনটা কি আমাদের মনে হয়? তো দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যেটা যে রাস্তা সংশয় পূরণ সেটা ত্যাগ করো, যেটা সংশয় মুক্ত সেটা গ্রহণ করো। তো ছবি তোলার বিষয়টা সংশয়পূর্ণ না না তোলার বিষয়টা সংশয়পূর্ণ? হ্যাঁ, সংশয় মুক্ত কোনটা, ছবি তোলা না না তোলা? ছবি তোলার মধ্যে কোনো সংশয় হয় না, হয় না এরকম? আর না তুললে ইতমিনান, সুকুন, পেরেশানি মুক্ত, ঝামেলা মুক্ত। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে তৌফিক দান করেন। তবে যারা যে সকল ওলামায়ে কেরাম যারা যারা এই ডিজিটাল ছবি বলে বলে এটার জাওয়াজের কায়েল হয়েছেন, তাদের প্রতি আমাদের কোনো বদগুমানি নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারা তাদের নিজের চিন্তা চেতনার ক্ষেত্রে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন এমনটাই মনে হয়। তারা বড় মানুষ, তাদের এলেম আছে, তাদের ভালো সুন্দর জিন্দগি আছে। আল্লাহ তাআলা এই বিষয়টাকেও আকাবির দিনের চোখ দিয়ে দেখার জন্য তাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকেও আমাদের আকাবির দিনের পথে চলার জন্য আল্লাহ পাক কবুল করেন। আমার ভাইয়েরা, হিম্মতের সাথে নজর হেফাজত করি, হিম্মতের সাথে জবান হেফাজত করি, হিম্মতের সাথে নিজের দিলকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সার কথা এই যে তাকওয়াওয়ালা জিন্দগি বানাই, গুনামুক্ত জিন্দগি বানাই, সুন্নতের ইহতেমাম করি, আর আকাবের উম্মতের রাস্তার উপরে অটল থাকি। আর কোনো খাঁটি আল্লাহওয়ালা যার নিকট এলমে শরীয়ত মজুদ এবং যে এলমে তরিকত মজুদ, আকাবের দিনের এই আমানত যার কাছে আছে এবং দুইটার সমন্বয়ে যিনি তালিম এবং তরবিয়ত করতে পারেন, এরকম কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলি। এবং এটাও পরিষ্কার করি যে মুরিদ হওয়া কোনো ফরজ না, মুরিদ হওয়া, বায়াত হওয়া কোনো ওয়াজিব না, ফরজ তো না, ওয়াজিবও না, এটা কোনো সুন্নতে মুয়াক্কাদাও না, বায়াত হওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা শরীয়তে নাই, তবে এটা একটা মুস্তাহাব আমল। কিন্তু আমি একটা বিষয় সেদিন দেখলাম, বড় আগেও দেখছিলাম, হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়ার সাথে সাথে এক নিসবতে মুজমালা হাসিল হয়ে যেতি হে, যে একটা এজমালি সম্পর্ক আল্লাহর সঙ্গে নসিব হয়ে যায়। এরপরে হযরত ওয়ালা ব্যাখ্যা করে বলছেন যে কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করা মানেই হলো আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া, আল্লাহ পাকের কিছুটা হলো নিকটবর্তী হয়ে যাওয়া, যেটা তাকে আরো আগে বাড়াইতে থাকবে। তো এটা তো দারুণ এক মজার জিনিস ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু বায়াত হওয়া ফরজ না এটা নিশ্চিত, ওয়াজিব না এটা নিশ্চিত, বায়াত একটা মুস্তাহাব আমল। মুহিউদ্দিনের মাওলানা সাহেব রাউল সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করতে থাকো, এর দ্বারাই তোমার ফায়দা হইতে থাকবে। তাকে পীর বানানো জরুরি না, মুশির বানাও। মুশির মানে উপদেষ্টা, যে প্রেসিডেন্টও তো নিজের উপদেষ্টা রাখে, প্রধানমন্ত্রীও নিজের উপদেষ্টা রাখে, উপদেষ্টা মণ্ডলীও বানায়, অনেক উপদেষ্টা। তো তুমি একজন উপদেষ্টা ধরো, যার উপদেশ নিয়ে পরামর্শ নিয়ে নিয়ে চুবি তোল চলতে থাকবা, দিক নির্দেশনা তার নিকট থেকে নিলা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু, কোনো খাঁটি আলেম আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখার জন্য, রেখা চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। এই জমানা এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সেটা কেন? চতুর্দিকে এখন শুধু বাতিলের হামলাই না, আহলে হক যারা হকপন্থী মানুষরা পর্যন্ত হাজারো বিভ্রান্তির দ্বারা আক্রান্ত, যে এক একজনে হাজার ভালোর মধ্যে এমন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করে ফেলেন, পুরা রাস্তাটাই তছনছ হয়ে যায়। এইরকম সময়ে কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা ছাড়া সঠিক পথে চলা বড় মুশকিল। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়ার বরকতে আল্লাহর দিনের সঙ্গে নিকটতম একটা সম্পর্ক পয়দা হয়ে যায়, মুনাসাবত পয়দা হয়ে যায়। হ্যাঁ, যে একটা দূরত্ব বোধ ছিল, ওয়াহশত ছিল, হ্যাঁ, যে ঘনিষ্ঠতা ছিল না, এটা এই অঘনিষ্ঠতা বা দূরত্ব এটা মুছে যায় এবং একটা নিকটতম সম্পর্ক পয়দা হয়ে যায়, আন্তরিক একটা টান পয়দা হয়ে যায়। হ্যাঁ, তো এটাই মূল হয়, পরে ধীরে 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 তার উন্নতি অগ্রগতি হইতে থাকে, একদিন সে একদম কামিয়াব হয়ে যায়। আর শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি আমার শেখ রহমুল্লাহকে বলছিলেন, মিয়া হাকিম আক্তার, কোনো আল্লাহওয়ালার সঙ্গে যদি সম্পর্ক হয় তো এমনটা না যে জান্নাতের পথে চলা তার জন্য শুধু আসান হয়ে যায়, বড় মিয়া মজাদার হয়ে যায়। হযরত মাওলানা শাহ ফজলুর রহমান গন্ধরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে যে সবে কদরে নিশ্চিত দোয়া কবুল হয়, আমি যদি জানতে পারি উমুক রাত এই একদম নিশ্চিত সবে কদর, তা আমি সারা রাত একটা দোয়া করব, আল্লাহ কোনো আল্লাহওয়ালার সোহবত আমাকে মিলিয়ে দেন, কোনো আল্লাহওয়ালার সোহবত আমাকে মিলিয়ে দেন, কারণ এটা পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। কিভাবে? যে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, হুমুল কওম লা ইসতাবিহিম জালিসুহুম, যে এই আল্লাহওয়ালারা এমন এক জামাত, এমন লোক তারা, যে তাদের সঙ্গে যারা উঠা বসা করে কেউ বঞ্চিত থাকবে না, মাহরুম থাকবে না, জাহান্নামী হবে না। ইবনে হাজার আসকালানী রহমুল্লাহকে আল্লাহ পাক জাজায় খায়ের দেন, হানাফিয়ার সঙ্গে যা করছেন তো করছেন কিন্তু আল্লাহ পাক ওনাকে জাজায় খায়ের দান করেন। যে এই হাদিসের ব্যাখ্যা তিনি যা বলছেন সুবহানাল্লাহ, ফাতুল বাড়িতে লিখছেন যে এই হাদিসের ব্যাখ্যা, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম, ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম, ওয়াহ 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 ইকরামান লাহুম। এই হাদিসে কুদসির ব্যাখ্যায় হ্যাঁ ইবনে হাজার আসকালানির মতো মানুষ তিনি বলেন যে যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, উঠা বসা রাখবে, ওই আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক যত রকমের নেয়ামত, সুযোগ সুবিধা, হ্যাঁ সম্মান মর্যাদা দান করবেন, সবটাই তাদের সঙ্গে উঠা বসাকারীদেরকেও দান করবেন, তাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধবকে আল্লাহ পাক ওই সব নেয়ামতই দান করবেন। এইরকম বড় নেয়ামত দিয়ে দিবেন ব্যাপার কি? একরাম আল্লাহ, এ আল্লাহওয়ালার খাতিরে যে তুমি আল্লাহওয়ালার সঙ্গে উঠছো বসছো, সে আল্লাহওয়ালার আল্লাহর নিকট এত মর্যাদা, তার খাতিরে আল্লাহ পাক তোমাকে সব দিয়ে দিবেন। যে আমার দোস্তের সঙ্গে তুমি সম্পর্ক রাখছো, যাও সব নিয়ে যাও, সব তোমার দিয়ে দিলাম। আজীব গরিব কথা ভাই, সুবহান আল্লাহ। এবং নিঃসন্দেহে এটা বাস্তব, হ্যাঁ না, আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করেন। আমার শায়খ রহমতুল্লাহ আলী বলতেন যে মুয়াসার চু মরা সোহবত বজানে আশেকা আয়াত হামি বি নাম কি জান্নাত বর জমি আজ আসিমা আয়াত, কোনো খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে বসার তৌফিক যখন আমার হয় তা আমার মনে হয় কি জান্নাত আসমান থেকে আজকে এখানেই অবতরণ করছে, এখানেই অবতীর্ণ হয়ে গেছে। মুয়াসার চু মরা সোহবত বজানে আশেকা আয়াত হামি বি নাম কে জান্নাত বর জমি আজ আসিমা আয়াত, এতটা সেখানে শান্তি, এতটা নূর অনুভব হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বালু সিরাতুল মুস্তাকিমের হেদায়ত দান করেন আমাদেরকে, আকাবের উম্মতের পথে অটল অবিচল হয়ে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। যদি আজকে হায়াতে থাকতেন, হ্যাঁ তো কারো এই কথা বলার হিম্মত হইতো মিয়া? হ্যাঁ এই এটা মধ্যখানে ইয়াদ আসছিল, ফের ভুলে গেছি যে নজরুল আলম লখনৌতে সম্মেলন চলতেছে, খাস মেহমান সেখানে সাহার দুই মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমাহুল্লাহ তাআলা স্টেজে বসা, মাওলানা আলিমিয়া নদভী সাহেব নিজের কামরাতে কোথায় বসা ছিলেন, হঠাৎ সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ছবি তুলতে দাঁড়াইছে, দুজন স্টেজ থেকে নেমে দৌড়াইতেছিলেন, দ্রুত গতিতে সেখান থেকে সরে যেতেছিলেন সাথে সাথে। তো লোক একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছিল, মধ্যখানে ইয়াদ আসছিল ফের ভুলে গেছিলাম, ফের আল্লাহ পাকের মেহরবানি ইয়াদ হয়েছে যে নদওয়াতুল উলামা লখনৌতে সেখানে সম্মেলন চলতেছিল, ওই সম্মেলনের বিশিষ্ট মেহমান ছিলেন মুহিউদ্দিন মাওলানা শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই, দুজন স্টেজে অবস্থান করতেছেন, স্টেজের ভিতরে দুজনই উপবিষ্ট। এই অবস্থায় সাংবাদিকরা হঠাৎ ছবি তোলার জন্য ক্যামেরা ওখানে ধরছে, দুজন স্টেজ থেকে দ্রুত গতিতে নেমে একদম সোজা চলে গেছেন, দ্রুত গতিতে এখান থেকে চলে গেছেন। তো কর্তৃপক্ষের কেউ দৌড়ে গিয়া হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইকে তার কামরাতে গিয়া এই সংবাদ পৌঁছাইছেন যে এই সাংবাদিককে এই ঘটনা করতেছিল আর দুই বুজুর্গ সেখান থেকে দ্রুত চলে গেছেন, স্টেজ থেকে দ্রুত নেমে দ্রুত সেখান থেকে চলে গেছেন, ভাগকে ভাগে, হ্যাঁ একদম দ্রুত গতিতে সেখান থেকে চলে গেছেন। তো হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে মিয়া এদেরকে বলে আল্লাহওয়ালা, হ্যাঁ যারা গুনাহকে বরদাস্ত করতে পারে না, এদেরকেই বলে সত্যিকার আল্লাহওয়ালা যারা গুনাহকে বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি উলাইকা আবাই ফাজিনি বিমিসতিম, এই হলেন আমাদের আকাবের দিন, সেই পথে চলাই আমাদের জন্য যে সিরাতুল মুস্তাকিমের হেদায়েতের রাস্তা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন।
ভাই যারা বায়াত হবেন তারা একটু সামনে চলে আসেন, দ্রুত দ্রুত সামনে চলে আসেন, আর সামনে যারা আমরা আছি একটু তাদের বসার সুযোগ করে দেই।
এখন মুসাফার ভিড় করোনা, এখন এখানে লোকজন বায়াত হবে, মুসাফা করলে তো পুরো মাজমাই মুসাফার জন্য আসে যাবে। সবর করো ভাই, যারা বায়াত হবে তারা বসে যাও জলদি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من خالل
بولنا يا الله আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুসম্পর্ক থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব, রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হলে হজ করব, সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব, জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আল্লাহ আমি বায়াত হইতেছি চার তরিকাতে, সিলসিলায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়াতে। আল্লাহ চার সিলসিলার তমাম আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গ নসিব করে দিয়েন। বস যে একটা একটা কিতাব দিবে, এটা নেন যারা বায়াত হয়েছেন, আর ওই কাগজটার ভিতরে নিজের এই কাগজটার ভিতরে যা যা লেখা আছে সেগুলো পুরো করে এখানে দিয়ে দেন। বসেন আপনারা যারা বায়াত হয়েছেন এখানে বসেন। মুফতি সাহেব আপনাদের প্রত্যেককে কিতাব দিতেছে একটা একটা, কাগজটা যার ভিতরে ওর ভিতরে কী কী লেখা এগুলো পুরো করে এখানে ওনার কাছে জমা দিয়ে দেন সাদা কাগজটা।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহ যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিছে।